তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, ছোট বড় সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দুরুদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর 80 বার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা এক এক সময় এক এক রকমের বিষয় নিয়ে আলোচনা করি, নেকির দাওয়াত দেওয়ার চেষ্টা করি, কিছু ভালো কথা শোনানোর চেষ্টা করি, যাতে করে আমাদের ভিতরটা পরিবর্তন হয়ে যায়, আমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ আমাদের পরিবর্তন হয়ে যায়, আমরা যেন নেকি দ্বারা নিজের জীবনকে সাজাতে পারি। আর এটাই দাওয়াত ইসলামের উদ্দেশ্য। আর আজকে ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা। আর এমন বিষয় নিয়েছি যে বিষয় আমাদের সবাইকে মুখোমুখি হতে হবে। বিষয় কি নিয়েছি জানাবো, আপনাদেরকে আমরা জানবো। আপনারা চাইলে আজকের বিষয় সম্পর্কে কোনো অভিমত থাকলে তাও আমাদেরকে জানাতে পারেন, আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন কল আর SMS-এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। বিষয় জানাবো আপনাদেরকে। এর পূর্বে আমাদের সাথে নাতখা ইসলামে রয়েছেন, আমরা হামদে বাড়ি তালা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা বিষয় কি তাও আপনাদেরকে জানিয়ে দেব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبيب الله 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 পুষ্পোঁ কলি গুঞ্জন শুনায় আল্লাহু আল্লাহ, 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 পুষ্পকলি গুঞ্জন শোনা আল্লাহু আল্লাহ, বিখরাজি পাতাই পাতাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। গগন পানি মেঘমালা আল্লাহু আল্লাহ, 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 পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। سورہ الرحمن اکبر اور سورہ اخلاص 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 قرآن رو پاتا ہی پاتا ہی اللہ 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 گنجان شونا اللہ اللہ بیستی اور جوینا گنجان شونا اللہ اللہ بیستی اور جرنا گنجان شونا اللہ اللہ بیستی اور جرنا گنجان شونا اللہ اللہ بیستی اور جرنا شاگار ری جوار بھاٹا اللہ ہو اللہ 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 چندر سورج گرہ تارا প্রবন মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবন মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবন মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবন মেঘমালা আকাশ পাতাল জিকির করে আল্লাহু আল্লাহ 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 আল্লাহ
سبحان اللہ سبحان اللہ اللہ تبارک و تعالیٰ ذکیر اللہ تبارک و تعالیٰ حمد شریف ایر مدد رہے سے ہردیر پرشانتی اللہ تبارک و تعالیٰ قرآن کریم مدد پتیٹا بشوئے ہمارے کے سترک کرے چین نصیحت کرے چین اپدیش دیے چین پت دیکھیے چین کون پتے چلے مسلمان جن کلیان رہے چے کون پتے چلے تر جن کشٹ رہے چے پتیٹا بشوئے اللہ تبارک و تعالیٰ قرآن پاکر مدد گھوشنا کر دیے چین কোরআনে পাকের মধ্যে এক জায়গার মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেছেন যেদিন তোমাদেরকে একত্রিত করবেন সবার একত্রিত হবার দিন অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা যেদিন যেদিন বলতে কিয়ামতের দিনকে বলা হয়েছে যেদিন তোমাদের সবাইকে একত্রিত করবেন অর্থাৎ একত্রিত হবার দিনে সেদিন হচ্ছে ক্ষতিগ্রস্ত হবারই দিন এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে এবং ভালো কাজ করে আল্লাহ তার পাপাচার সমূহ মোচন করবেন এবং তাকে বাগান সমূহে নিয়ে যাবেন যেগুলোর নিম্ন দেশে নহর সমূহ প্রবহমান রয়েছে তারা তাতে স্থায়ীভাবে থাকবে এটাই মহা সাফল্য ওই দিন যেদিনের কথা আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন ইয়াউমুল কিয়ামা ইয়াউমুল হাশর ইয়াউমুল হিসাব অর্থাৎ হিসাবের দিন এভাবে করে এর মধ্যে দর্শক শ্রোতা বিচার দিবস আমরা যেটাকে মানি বা জানি বা আমাদের বিশ্বাস আকিদা আর ইমানের একটি অংশ যেভাবে করে ফেরেশতাদেরকে আমরা মানি জান্নাতকে আমরা মানি আসমানকে আমরা মানি আসমানি কিতাবকে মানি ঠিক সেভাবে করে বিচার দিবসকে কেয়ামতকেও মানতে হবে এটাকে অস্বীকার করা যাবে না আর সেই বিচার দিবসে কে কার থেকে বিচার নিবে কে কার থেকে আশ্রয় পাবে কে কোথায় গিয়ে দাঁড়াবে কার কাছে আশ্রয় পাবে সেই বিচার বিচার দিবসে আল্লাহ তাআলা কাকে ক্ষমা করবেন এটা অনেক বড় এক লম্বা টপিক যদি আমরা এ নিয়ে কিছু আলোচনা করি তবে আশা করা যায় দুনিয়ার ছোটখাটো বিচারে নাইম ভাই আমরা যারা ঘাবড়িয়ে যাই ছোট অপরাধের কারণে আমাদের সামনে দেখা যায় বিচার বসানো হয় ছোট ভুলের কারণে কেউ সিনিয়র আছে বয়স্ক আছে মুরব্বী আছে তাকে আমি বা কোনো ব্যক্তি তার সাথে একটু খারাপ আচরণ করেছে, তো সে গিয়ে সমাজের মধ্যে বিচার দেওয়ার কারণে শুধু একটু হয়তোবা রাগ করে কথা বলেছে বা কথাটা বলার ধরনটা ঠিক ছিল না, তখন সে কি করে বিচার দেয় যে অমুকের ছেলে বেয়াদবি করেছে বা আমার সাথে এমন খারাপ আচরণ করেছে, তখন বিচার বসানো হয়। আর সেই বিচারের মধ্যে শুধুমাত্র এই এতটুকু কথার কারণে বিচার বসে, আর সেখানে অপমানিত হতে হয়, বিভিন্ন ধরনের কথা শুনতে হয়, আরো পেরেশানির মধ্যে পড়তে হয় এই ছোট একটা ভুলের কারণে। আল্লাহ তাবারক ও তাআলা হাজার প্রকারের নিয়ামত দিয়ে রেখেছেন, আর সেই নিয়ামতের না শুকরিয়া আছে না ঠিক মতন আমরা সেই নিয়ামতকে আমরা কবুল করছি, এত পাপাচারের মধ্যে লিপ্ত রয়েছি। আর আল্লাহ তাআলা যে দিনের যে বিচারের কথা বলেছেন কোরআনে পাকের মধ্যে, বিচার দিবসের নাম নিয়েছেন, সেই বিচার দিবসটা কেমন হবে, তখন কোথায় কে পালাবে, কে কোথায় যাবে, রাস্তা খুঁজে পাবে না। নাঈম ভাই, কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে আত্মগোপন করার জন্য কিয়ামতের ময়দানে সে বিচার দিবসে আত্মগোপন করার জন্য না গাছ থাকবে যার আড়ালে গিয়ে পলাবে, না কোনো বিল্ডিং থাকবে তার ভিতরে গিয়ে পলাবে, না কোনো পাহাড় থাকবে যার চূড়ায় উঠবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে বিচার দিবসে আত্মগোপন করার কোনো স্থান থাকবে না কিয়ামতের ময়দানে। তো দর্শক শ্রোতা, আজকের বিষয় আমরা রেখেছি বিচার দিবস, জানা দরকার আমাদের, খুবই প্রয়োজন। আর হয়তো বা যদি জানতে পারি কিছু কথা আমরা আজকের অনুষ্ঠান থেকে, আমাদের অন্তরে আমাদের হৃদয়ে সেই বিচার দিবসকেও ভয় আমাদের মনের মধ্যে চলে আসবে, কিছু ইবাদত রিয়াজও তো আমরা করতে পারবো। মুবাল্লিগে দাওয়াত ইসলামী মনোয়ার আত্তারি মাদানী ভাই আমাদের সাথে রয়েছেন, আর নাঈমুল হায়দার ভাই আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ। নাঈম ভাই থেকে আমরা শুরু করি, বিচার দিবস নিয়ে কিছু কথা শুনি জি নাঈম ভাই।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, লাখো কোটি দরুদ ও সালাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বিশেষ করে বিচার দিবস, বিচার দিন বলা হয় আমরা, বিচারের দিন, এই দিবসটা কেমন হবে?
আহা আল্লাহ,
বলা হচ্ছে একজন মানুষ যখন কবরে প্রবেশ করে তখন তার উপর তো সওয়াল জবাব প্রশ্নোত্তর হয়ে যায়, তাহলে প্রশ্নোত্তর তো কবরে হয়ে যাচ্ছে, তাহলে কে কামিয়াব এবং কে কামিয়াব হচ্ছে না সেটার পরীক্ষার রেজাল্ট তো কবরে হচ্ছে। তাহলে এই বিচার দিনের এত বড় একটা সমাগম করা, পুরা একটা কোন একটা জাতিকে নয় বরঞ্চ সৃষ্টির শুরু থেকে,
জি
আদম আলা নবীনা ওয়াইলিহি সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আজ অবধি কিয়ামত পর্যন্ত যত নরনারী আসবে, প্রত্যেককে যারা ইন্তেকাল করেছে যে যেখানে হয়েছে, সবাই কিয়ামতের ময়দানে একত্রিত হয়ে দলে বিভক্ত হয়ে বিচার দিবসের দিন সবাই আলাদা আলাদাভাবে স্থানে দাঁড়াবে। তাহলে কবরে তো প্রশ্নের উত্তর হয়ে গেল, এই বিচার দিবসের আবার নতুন করে সাজানোর দরকারটাকে বলেছে কবর এর সওয়াল জবাব প্রশ্ন উত্তর, সেটা হচ্ছে ইমানের ব্যাপারে।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
কেমন যে তোমার রবকে, রবের ব্যাপারে, দিনের ব্যাপারে,
নবীর ব্যাপারে
এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে।
আল্লাহ আল্লাহ,
তো এটা হচ্ছে ইমান, হচ্ছে আকিদা, এটা হচ্ছে আকিদার বিষয়, আকিদার ব্যাপারে প্রশ্নোত্তর হচ্ছে। আর যে কর্মফল আমলনামার মধ্যে কর্মকাণ্ড যেটা সংগঠিত হয়েছে,
আল্লাহ,
এই কর্মকাণ্ডের কিন্তু বিচার দিবসেই কিন্তু
সংগঠিত
ফয়সালা হবে। এক তো সওয়াল জবাব, এটা হচ্ছে ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা তো কামিয়াব, তো ইমানের পরীক্ষা কামিয়াব বা ফেল ওটা আপন জায়গায়, এটা হচ্ছে ইমানের পরীক্ষা, এটা হচ্ছে কর্মের পরীক্ষা। এবং বলা হচ্ছে কাল এই বিচার দিবসে যে ডানের ফেরেশতা বামের ফেরেশতা কিরামুন খাতিমিন, আমরা যে ভালো কাজ করেছি এবং যে মন্দ কাজ আমাদের দ্বারা সংগঠিত হয়, এই আমল নামা আল্লাহ তাআলার বান্দাকে হাতে দেওয়া হবে।
আহা,
যেখানে যে ময়দানের মধ্যে মা বাবা থাকবে, যে ময়দানের মধ্যে সন্তান সন্ততি থাকবে, যে ময়দানের মধ্যে উস্তাদ পীর কামেল থাকবে, পীর মাশায়েখ এজাম থাকবে, যে ময়দানের মধ্যে আউলিয়া কেরামগণ থাকবেন, সিদ্দিকগণ থাকবেন, যে ময়দানের মধ্যে সাহাবাই কেরামগণ থাকবেন, আম্বিয়ে কেরাম থাকবেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, ওই যে একটা ময়দান, ওই যে একটা বিচার দিবসের কার্য দিবসে, ওই দিন কীভাবে আমি আপনি সবাই নিজের আমলনামা যদি হাতে দেওয়া হয় যে পাঠ করে শোনাও, আমি কোন চেহারা নিয়ে,
আপনি
বললেন না এমন গাছ থাকবে না যে গাছের ছায়ায় আমি লুকাবো বা আড়াল হব, এমন কোন গৃহ বা ঘর থাকবে না, দালান থাকবে না যেখানে আমি গিয়ে লুকিয়ে থাকবো। পুরা এতগুলা মানে মানব জাতির সামনে আমি আমার আমলনামা পাঠ করে শোনাবো, যদি বলা হয় আজকে তুমি সারাদিনে কি করেছো, বেশি না এক ঘন্টার তুমি বিবরণটা, যাই ঘটেছে এমন নয় যে আপনি ভালো করছেন, ওটা না, বলা হবে আগামীকাল সকাল 10টা থেকে সকাল 11টা পর্যন্ত এই সময়ের মধ্যে কি করেছে। তো আমাকে যদি জিজ্ঞেস করে, যে কেউ যদি জিজ্ঞেস করে, তো আমি হতভম্ব হয়ে যাবো, কি আমি কিভাবে এটা আনসার দেব, কারণ একটা ঘন্টা দুইটা ঘন্টা তিনটা ঘন্টার মধ্যে অনেক কিছু সংগঠিত হয় যা পরিপূর্ণভাবে ডিটেলস বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের আমাদের দ্বারা ভুল ত্রুটি হয়। তো বলা হচ্ছে এই কালকে আমতের দিন অর্থাৎ বিচার দিবসে এই সমস্ত হিসাব কিতাব আমরা কি নিয়ে দাঁড়াবো, সেজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর একটা বিষয়
জি
আমি বলি, সেটা হচ্ছে এই যে বিচার দিবসের মূল বিষয়টা রয়েছে সেটা খুবই গুরুত্ববহ, হয়তো আমরা জানি না বিচার দিবসের জন্য কেন এই জিনিসটা সাজানো হচ্ছে। তো এই ব্যাপার আসছে আল্লাহু আকবর, যে হাশরের ময়দানে বিচারের এই মঞ্চ সাজানোর একমাত্র উদ্দেশ্য হবে
আল্লাহ
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান প্রদর্শন।
আল্লাহ 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 সুবহানাল্লাহ।
আমলের মধ্যে ত্রুটি, মুসিবতে তো মুসিবত সোয়া মাইল নিচে চলে আসবে, এখন সূর্য তাপ দিচ্ছে
উল্টা বিলে
পিঠ দ্বারা উল্টা দিক থেকে, তখন সামনের দিক থেকে তাপ দিবে পেট দ্বারা, নিচে তামার জমিন হবে, নিজের আমলনামা দেওয়া হবে, পাঠ করে শোনাও যে বক বক করেছি, যেমনটা খেয়েছি, যেমনটা কর্মকাণ্ড হয়েছে। তো ওই দিন আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য শাফাআত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে সিজদায় উপনীত হবে।
আল্লাহ আল্লাহ,
এই যে একটা বিষয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দরদি নবী, ও বললাম না পরীক্ষা তো হয়ে গেছে কোথায়,
কবরে,
কবরের মধ্যে হয়ে গেছে ইমানের পরীক্ষা। এটা হচ্ছে আমাদের কর্মকাণ্ড কি সেটা আমাদের সামনে উপস্থাপন হবে
আল্লাহ তাআলার দরবারে,
আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দয়া করবে সে দয়ার মধ্যে সবাই বলা হচ্ছে, এমন অবস্থা হবে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে নাই বা চিনার পরেও না চিনার বান করেছে, বলা হচ্ছে নিজের এই গুস্ত আছে না গুস্ত
জি,
এটা কামড়ায় কামড়ায় খাইতে থাকবে।
আহা,
মানে কি করলাম,
আল্লাহ আমাদের আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। নাইম ভাই খুব সুন্দর একটি পয়েন্ট এখান থেকে বের করেছেন যে কিয়ামত সংগঠিত হওয়ার বা বিচার দিবসের কারণটা কি। আল্লাহ তাবারক ও তাআলা এই ময়দান বা এই মঞ্চ বা এই আয়োজন না করলেও আল্লাহ তাবারক ও তাআলা তো সবই জানেন যে কে জাহান্নামী আর কে জান্নাতি, ফেরেশতাকে হুকুম করবে বলে এদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও, এদেরকে জান্নাতে পাঠিয়ে দাও, এদের আমলনামা ভালো, এদের আমলনামা খারাপ, কে কাফির কে মুনাফিক কে মুমিন কে সাধারণ সব আল্লাহ তাবারক ও তাআলা জানেন। বিচারের ময়দান সাজানোর উদ্দেশ্য এটা একটা বড় পয়েন্ট কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মর্যাদাকে কিয়ামতের ময়দানে তুলে ধরা। আমাদের সাথে মনোর ভাই রয়েছেন, মনোর ভাই থেকে কিছু মাদানী ফুল শুনি বিচার দিবস নিয়ে। জানি না আমলনামা ডান হাতে পেয়ে যায় না বাম হাতে পেয়ে যায়, যারা জানি মনোয়ার ভাই এই বিষয়টা যে কিয়ামতের ময়দানে যদি আমার আমলনামা ডান হাতে দেওয়া হয় তবে তো আমি আশা রাখা যায় মুক্তি পাবো, আর যদি বাম হাতে দেওয়া হয় তবে আমার আর বাঁচার উপায় নেই ওই বিচারের ময়দান থেকে। এই বিষয়টাও আমাদের অনেকের জানা থাকে না, ডান হাতে দিলে কি, বাম হাতে দিলে কি, আমার আমলনামা কোন হাতে আসবে, এটা নিয়ে মানুষ ফিকিরও করে না, চিন্তাও করে না। আর কিতাবের মধ্যে বলা হয়েছে না যে বিষয় নিয়ে মানুষ চিন্তা করে না ওই বিষয়টা তার থেকে চলেই যায়, ইমানের ব্যাপারে যদি কেউ ফিকির না করে চিন্তা না করতে ইমান নষ্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের মধ্যে এতটুকু জ্ঞান বা উপলব্ধি হয় না মনোয়ার ভাই, কি আমাদের বিচার দিবসে আমাদের অবস্থানটা কি হবে।
ধন্যবাদ, আল্লাহ পাক আমাদেরকে বাস হাশরের ময়দানে যে বিচার দিবস কায়েম হবে
জি
সেটার মধ্যে যাতে বিনা হিসাবে আমরা মুক্তি পাই,
আমিন,
সবার কাছে দোয়া করি। বিচার দিবস নিয়ে একটু কথা বলবো, সেটা হলো যে বিচার দিবস এটা মুসলমানদের জন্য বিশ্বাস করাটা কেমন। তো আকিদার কিতাবে বর্ণিত আছে যে বিচার দিবস সম্পর্কে জ্ঞান রাখা, এটা বিশ্বাস করা, এটা মুসলমানদের জন্য ফরজ।
ফরজ
প্রথম কথা হলো আজকে যে টপিক নিয়ে আমাদের আলোচনা, এটা দর্শকরা এটা কি হিসাবে নিবে? এটা কি গতানুগতিক আলোচনা হিসাবে নাকি এটার কোনো ভ্যালু আছে, বা এটার ভ্যালুটা কতটুকু?
রাইট,
তো এটার বিষয়ে জানাটা এবং এই বিষয়ে ইমান রাখা এটা হলো মুসলমানদের জন্য ফরজ। বিচার দিবসকে রাখতে হবে। আচ্ছা, এখন বিচার দিবসটা কেমন হবে? একটা দিন আমরা জানি 50,000 বছরের সমতুল্য।
আল্লাহ,
বিচার দিবসের মধ্যে সূর্য কোথায় থাকবে, ফেরেশতারা কোথায় থাকবে, মানুষ কোথায় থাকবে, আরশ কোথায় থাকবে, এই প্রত্যেকটা বিষয় এক একটা মানুষের মধ্যে প্রশ্ন জাগ্রত হয়। কারণ আমরা যদি কোথাও যাই পরীক্ষা দেওয়ার জন্য, এক্সাম হলটা কেমন হবে, কোথায় সিট পড়েছে, আচ্ছা ওখানে করেছে, ওখানকার টিচাররা তো খুব কড়া, ঘাট দেয়, ইত্যাদি বিভিন্ন কৌতূহল জাগে এবং অনেকে পরীক্ষার আগে গিয়ে দেখে আসে, না তা আমাদের কিন্তু দেখার সুযোগ নেই। আর প্রকৃতপক্ষে বিচার দিবসের প্রকৃত জ্ঞান আল্লাহ ভালো জানে।
রাইট,
আমাদের একটু নলেজ দেওয়া হয়েছে স্বাভাবিক, যাতে আমরা এটার জন্য প্রস্তুতি নিতে পারি। হাকিকত প্রকৃত অবস্থা
আল্লাহ রাসূল ভালো জানে।
কিতাবে বর্ণিত আছে যে বিচার দিবসটা দুনিয়ার মধ্যে এক প্রান্ত হবে এবং সেটাকে আটা এবং ময়দা যেভাবে বলানো হয়, বৃদ্ধি করা হয়,
সমান
এভাবে সমতল করা হবে, সেটা হবে সাদা রূপার ন্যায়। আর ওই পরিমাণ প্রশস্ত করা হবে যেই পরিমাণ প্রশস্ত করলে মানব দানব জিন যা কিছু আছে মাখলুকাত সব একত্রে উপস্থিত হতে
হতে পারে।
এটা সূর্য এমন নিকটে আসবে যেটা সোয়া মাইল হিসেবে বর্ণিত আছে, তো ওলামাই কেরাম এটাকে সহজ করেছে যে এত নিকট আসবে হাত দিয়ে বান্দা ধরতে
পারবে।
তাপ কেমন দেবে এ সম্পর্কে আমাদের নাইম ভাই তো বললেন, তো মগজের সমুদ্রের মধ্যে, ঘামের সমুদ্রের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। মানুষের দূরত্ব কত হবে একজন একজন থেকে, এমন অবস্থা হবে যেমন শুধু পা রাখার জায়গা। যখন এই সবাইকে একত্রিত করা হবে কবর থেকে উঠে এনে হাশরের ময়দানে, তখন আমরা সমুদ্রের মধ্যে দেখছি ঢেউ খেলে,
জি
একটি ঢেউ আরেকটি ঢেউ সাথে বাড়ি খেয়ে এমন এমন অবস্থা সৃষ্টি হয় যেটা দেখলে অনেকের ভয় লাগে। তো হাশরের ময়দানে উত্তপ্ততা, টেনশন সব কিছু মিলে এমন হবে যে কখনো হুমড়ে পড়ে যাবে, তো সেটা ঢেউর মতো অবস্থা সৃষ্টি হয়ে যাবে। তো এই অবস্থা হবে হাশরের ময়দানের বিচার দিবসে। সেই জায়গার মধ্যে হিতাহিত জ্ঞান বলতে মানুষের কিছু থাকবে না, কে মুক্তি দেবে, কে কি করবে, এইভাবে অতিবাহিত হয়ে যাবে। হওয়ার পরে যখনই একটা সময় আসবে যে আমাদের এই থেকে তো উদ্ধার পাওয়া উচিত, কাফের যারা আছে তারা বিচার দিবসে ওঠার পরে আফসোস করবে, হায় আমি যদি মুসলমান হতাম, আমি যদি নেককাজ করতাম, আর নেককার আফসোস করবে, আহ যদি আমি আরো বেশি নেককাজ
আরো বেশি নেককাজ করতাম।
তো এইভাবে আফসোস, কারো আফসোস প্রায় প্রত্যেকেরই কম বেশি আফসোস থাকবে। কেন, কেউ ভালো অবস্থান থাকার পর অনেক সময় আফসোস করে, হ্যাঁ যে ভাগ্য ভালো, শুকরিয়া আদায় করেছিলাম, আল্লাহর ইবাদত করেছিলাম, আরো কেন করলাম,
আরো কেন করলাম,
আমার ওই ওই মুহূর্ত কেন জিকির থেকে গাফিল।
আল্লাহ,
তো এইভাবে যখনই হবে, তো এই বিষয়ে আয়াতে কারিমের মধ্যে আছে, সূরা আলে ইমরানের মধ্যে বলা হয়েছে যে ওই দিন কোন কোন মুখ হবে সাদা উজ্জ্বল এবং কোন মুখ হবে কালো
কালো।
এ বিষয়ে হাদিসে পাকের মধ্যে রয়েছে যে মুমিন মুসলমান যারা আছে তাদের মুখ হবে উজ্জ্বল, মুনাফিক এবং কাফর হবে কালো। তারপরে যখন একত্রিত হবে প্রতীক্ষার প্রহর চলে যাবে, আমরা এই বিষয়ে বর্ণনা শুনেছি যে নবীদের কাছে যেতে থাকবে যেতে থাকবে,
জি
তো ওই সময় নবীদের একমাত্র আমার নবী ব্যতীত, আমার প্রিয় নবী ব্যতীত সকল নবী থেকে এই খেয়ালটা উঠিয়ে নেওয়া হবে যে আজকের দিনে কে সুপারিশ করবে, শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম ব্যতীত।
আচ্ছা,
এই জন্য বাকি প্রত্যেক নবী বলবে অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও, অমুকের কাছে, এইভাবে। তো প্রত্যেকে যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই জ্ঞানটা শুধু তার মধ্যে বহাল রাখবে, সেটা হলো যে বলবে তুমি আখিরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলবেন যে আমি তো এই কাজের জন্য নিয়মিত নিয়োজিত এবং আমাকে এর একমাত্র অনুমতি দেয়া হয়েছে। তারপর ইনশাল্লাহ পর্যায়ক্রমে বিচার দিবস আরম্ভ হবে, আমলনামা কিতাবে বর্ণিত আছে উড়ে এসে মুমিনের ডান হাতে পড়বে নেককারদের, আর গুনাগারদের যারা বাম হাতে এসে পড়বে। সেইজন্য ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নেককারদের তিনি সর্দার, তিনি প্রথম আমলনামা পড়ে শোনাবেন। তো এই আমলনামা শুনে আল্লাহ তাআলা জামালিয়াতের রূপ ধারণ করবে। তো আর এই বিষয়ে বলা হয়েছে কোরআনের পাকে আয়াতে কারণে বিষয়বস্তু আছে, যার ডান হাতে আমলনামা দেয়া হবে তার হিসাবটাকে আল্লাহ সহজ করে দেবে, তার হিসাব সহজ হয়ে যাবে মোটামুটি ভাবে। তারপর আরো বর্ণনা শুনবেন ইনশাআল্লাহ।
জি ইনশাআল্লাহ। তাহলে আসলে দর্শক শ্রোতা, আমলনামা যদি কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ডান হাতে দেওয়া হয়, এজন্য ওলামায়ে আহলে সুন্নাত পীর মাশাইক যারা রয়েছেন তারা দোয়ার সময় এই কথাটা বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আমলনামা ডান হাতের জন্য পাই, আমি ডান হাতে আমার জন্য আমলনামা দেওয়া হয়। এই জন্য কি ডান হাতে পেলে আশা রাখা যায় হিসাব একটু সহজ করা হবে। আরেকটা বিষয়, যদি হিসাবের দিন অর্থাৎ বিচার দিবস যে রয়েছে বিচারের দিনে যদি আল্লাহ তাবারক ও তাআলা একটু কঠোর, পুরোপুরি না, একটু কঠোরভাবে যদি কারো থেকে কারো বিচার করে, তবে সেখান থেকে বাঁচার কোনো উপায় নেই, তবে হিসাব দেওয়ার মতো সেই যোগ্যতা বা
জাকির ভাই, এখানে তো ওলামায়ে কেরাম বলেন আমার ডান হাতে দোয়াই কেন করবো, বিনা হিসাবে জান্নাত।
আলহামদুলিল্লাহ।
দাঁড়িয়ে পড়া, আপনি চিন্তা করেন আপনি সম্পূর্ণ ভালো পড়াশোনা করেছেন, তারপরও ক্লাসের মধ্যে পড়াশোনাতে কত কষ্ট, ফ্যানের নিচে শিক্ষক সামনে বসা, ভয় অনেক সময় আমরা ভুলে যাই
ভুলে যাই।
তো আমল নামার মধ্যে এমনও বিষয় আছে যেটার মধ্যে গ্রেডিং যদি করে গুড বেটার বেস্ট, যে আমার আমল নামা লেখা আছে কি 40-এ পাস 33-এ পাস এইভাবে লেখা আছে, এখন মানুষ এই রেজাল্টটাও কিন্তু বলতে লজ্জাবোধ করে। তো এই জন্য বলা হয়েছে যে যে বিনা হিসাবে আল্লাহ আমার আমল নামা খোলাই যেতে না হয়,
আল্লাহ
কানে কানে বা যেভাবে ঘোষণা দেওয়া যাচ্ছে অমুকের পুত্র অমুক
জান্নাতে। অনেক অনেক আপনার বুজুর্গদের জীবনীতে পাওয়া যায় তারা দোয়ার মধ্যেও এই শব্দ ব্যবহার করতেন, আল্লাহ আমাকে আমল নামা যেন দেখানোই হয় না, আমার আমল নামা যে খোলাই হয় না, আমাকে বিনা হিসাবে যেন ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে সহজ করে দিক। বিচার দিবস যেটা রয়েছে অনেক ভয়ের একটা স্থান, ভয় পাওয়ার একটা স্থান এবং কঠিন একটা সময়, আল্লাহ তাআলা যেন সবাইকে এই বিচার দিবসের কঠোরতা থেকে আল্লাহ হিফাজত দান করেন। আমরা দর্শকের কিছু কল নিব, এরপর নাসির রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। জি কল শুনিয়ে দিন।
মোহাম্মদ আলমগীর হোসেন, খুলনা বিভাগ। আমি আপনাদের এই চ্যানেলটা গত রোজার ভিতর থেকে দেখছি, চ্যানেলটা আমি আপনাদের পুরো ভক্ত হয়ে গেছি। আমার ঘরে রমজানের থেকে এই চ্যানেলই চলে, অন্য গুলা সব আর নিজেও আমার আত্মীয় স্বজন বা অনেকের কাছে আমি এই দাওয়াত পৌঁছা দিতেছি যে এই চ্যানেল সবসময় তৈরি হয়ে থাকেন, দেখেন এখানে তিনি কথাবার্তা প্রচার হয়, অনেক কিছু শিখতে পারবেন। মানে এগুলা আমার আত্মীয় স্বজনের ভিতরে আহ্বান করি যে মাদানি চ্যানেল দেখার জন্য হুজুর আমার জন্য একটু দোয়া করবেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই দোয়া করি আপনার জন্য। মাদানি চ্যানেল দেখেন আপনি আর দাওয়াত ইসলামীওয়ালা হয়ে গেছেন আপনি মাশাআল্লাহ। মাদানি চ্যানেল দেখতে দেখতে মাশাআল্লাহ আপনাকে দাওয়াতও দিয়ে দিলেন মাদানি কাফলার, যদি সম্ভব হয় তো চলে আসেন, 3 দিনের মাদানি কাফলায় সফর করেন, আরো অনেক কিছু শিখতে পারবেন। পরবর্তী কল দেন।
আমি মোহাম্মদ আসলাম নাটোর থেকে বলছি। আমি একটি মাতাবাদ শুনতে চাই, বলি আপনার বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শুনিয়ে দিলে খুব খুশি হইতাম।
মাশাআল্লাহ, চেষ্টা করছি। পরবর্তী কল দেন।
বগুড়া থেকে আমি মাদানি চ্যানেল দেখি, আমার কাছে অনেক ভালো লাগে, আমি মাদানি চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পাচ্ছি, আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম অমর ফারুক, বগুড়া থেকে বলতেছি। আমি একটি কালাম শুনতে চাই, সেটি হলো কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ, শুনিয়ে দিলে অনেক খুশি হতাম।
ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকতে হবে, আপনাকে শোনাবো। পরবর্তী কল।
মোহাম্মদ বাবু সরকার, আমি আপনাদের অনুষ্ঠান দেখেছি, আমার কাছে অনেক ভালো লাগে, আমার পরিবার সবাই দেখেছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মাদানি চ্যানেল সবসময় দেখতে পারি।
ইনশাআল্লাহ তাআলা, অবশ্যই দোয়া করি সবসময় মাদানি চ্যানেল দেখবেন, সাথে থাকবেন, অনেক কিছু শিখবেন। পরবর্তী কল।
আমি সৈয়দপুর থেকে বলছি, আমার নাম আব্দুর রহমান, আমি একটা নাচ শুনতে চাই, আসমান কে নানা।
মাশাআল্লাহ, সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। আমরা নাতে রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপরে আজকের বিষয় নিয়ে আরো কিছু আলোচনা শুনবো, এসএমএস গুলো পড়বো আপনাদের ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সৈতা মার টিয়া নাই পয়সা নাই কেনে সৈতাম সোনার মদিনা কেনে সৈতাম মনে হতে যাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর পাকির মতো উড়াল মারিতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সৈতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সৈতাম আই যদি ওই আকাশর তারা আই যদি ওই আকাশর তারা আই যদি ওই আকাশর তারা তাই তৈতা মদিনা মনোয়ারা তাই তৈতা মদিনা মনোয়ারা শোক পাগল তাই তৈতাম শোক পাগল তাই তৈতাম স্বপ্ন ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সৈতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সৈতাম ফাঁকি যদি ওইতা যদি ওইতাম যাইতা মুরি উরি মদিনা তাইতাই যাইতাম গুরি গুরি মদিনা তাইতাই যাইতাম গুরি গুরি মদিনা সাই সাই ইয়া রাসূলুল্লাহ মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা পুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সৈতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সৈতাম সোনার মদিনা তাই হতে যাইম হতে যাই নবীর রওজাত সালাম দিও হতে যাই নবীর রওজাত সালাম দিও নবীর রওজাত সালাম দিলে নবীর রওজাত সালাম দিলে নবীর রওজাত সালাম দিলে মন শান্তি পাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সৈতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সৈতাম
মাশাআল্লাহ মাশাআল্লাহ আলোচনা করছিলাম দর্শক শ্রোতা বিচার দিবস নিয়ে যদি বিচার দিবসে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আর আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া না হয় তবে সেখান থেকে রক্ষা পাওয়া এবং জান্নাতের আশা করা খুবই কষ্টকর, সম্ভবই নয় যদি আল্লাহ তাআলার দয়া না হয় আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাত না থাকে। নাইম ভাই থেকে আরও কিছু কথা আমরা শ্রবণ করি, বিচার দিবস নিয়ে আলোচনা করি। জি নাইম ভাই,
আসলে বিচার দিবসটা এমন একটা বিষয় যে বিষয়টার উপর কিন্তু ঈমান রাখতে হবে, যে আল্লাহ তাআলার আমাদেরকে যে মওত দিবে মৃত্যু, সে মৃত্যু সম্পর্কে যেমন ঈমান রাখা আমাদের জরুরি, কবর জিন্দেগি সম্পর্কে পুনরুত্থান হওয়া আবার নতুন করে আমরা যে হাশরের ময়দানে সবাই একত্রিত হবে, কিয়ামত সংগঠিত হবে, হাশরের ময়দানে সবাই একত্রিত হবে, যে শেষ বিচারের দিন, সেটার উপর আমাদেরকে ঈমান আনতে হবে,
ঈমান আনতে হবে।
এবং সেটার দিন যে কিরকম হবে, বহু আয়াত কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ইরশাদ করেছে। যেমন বলা হচ্ছে আল্লাহ পাক ইরশাদ করেন, কিয়ামতের দিবসে তোমাদের মধ্যে ফয়সালা করা হবে কে জান্নাতি আর কে জাহান্নাম। বিচারের ক্ষেত্রে সর্বপ্রথম বিচার হবে হত্যাকাণ্ডের, অতঃপর যাকাত যারা আদায় করে না সব ব্যক্তির। প্রশ্নের ক্ষেত্রে প্রথম প্রশ্ন করা হবে ঈমান সম্পর্কে, ঈমান ঠিক আছে কিনা তা পরীক্ষা করা হবে। অতঃপর প্রশ্ন করা হবে নামাজের, নামাজ কেন পড়েনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান ওই দিন রাজত্ব হবে একমাত্র আল্লাহর, তিনি তোমাদের মধ্যে ফয়সালা করবেন, যেটা হজ সূরা হজের 56 নং আয়াত। তাহলে ওই দিন রাজত্ব হবে একমাত্র আল্লাহরই, তিনি তোমাদের মধ্যে ফয়সালা করবেন
আল্লাহ।
তাহলে আল্লাহ তাআলা ফয়সালা করবেন, তাহলে এটা তো সুস্পষ্ট আয়াত, তা আমরা বুঝতে পারি যে কিয়ামত দিবস হাশরের ময়দান বিচার দিবস সেটা সত্য এবং সেটার উপর আমাদের ঈমান রাখতে হবে,
রাখতে হবে।
সাথে সাথে এটাও খেয়াল করতে হবে যে আমাদের কর্মকাণ্ড যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার যখন উপস্থাপন করা হবে, এক তো আছে না আমরা দোয়া করব আল্লাহর দরবারে, হে আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে কোনো হিসাব কিতাব ছাড়াই তুমি আমাকে মুক্তি দান করো,
মুক্তি দান করো।
সাথে সাথে চেষ্টা অব্যাহত রাখতে হবে যে সমস্ত কর্মকাণ্ডের কারণে আল্লাহ তাআলা আযাব দিবে, যে সমস্ত কর্মকাণ্ডের কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, ওই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখতে হবে। যেমন ওই কাল কিয়ামতের দিন বলা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে বিচার দিন, উম্মতের পক্ষে সুপারিশ করবে। তো আমিও আশা করি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে সুপারিশ করুক, যে সুপারিশের আশাবাদী সে কিভাবে গুনাহের দিকে নিমজ্জিত হবে। যে আমরা যারা আছি আমাদের খেয়াল করতে হবে যে নবী দুজাহান রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআতের বিকারে আমি, নবী পাক আমাকে শাফাআত করুক, আমি চাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য সুপারিশ করুক, সবাই চায় সবার জন্য সুপারিশ করুক। তাহলে সুপারিশের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগায় হাজরি দিতে হবে। প্রথমে বললাম মনোয়ার ভাই, একজন নবী থেকে অপরজন নবী, একজন অপরজনের দিকে দেখিয়ে দেওয়া হবে, আখির সেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের দিকে ইশারা করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহিস সালাম আমাকে তো এই জন্যই তো আজকে তো দিবস তো আমারই, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহিস সালাম আজকে তো শাফাত করবে। তো ওই দিন আমরা কোন চেহারা নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহিস সালামের বারগায় আমরা হাজির দিই,
আল্লাহ আল্লাহ আল্লাহ,
যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রেখে যাওয়া সুন্নাত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে দিক নির্দেশনা, সেটার উপর আমরা কতটুকু আমল করেছি, কতটুকু বাস্তবায়ন করার চেষ্টা করেছি। যদি বাস্তবায়ন করার চেষ্টা না করি, যদি আমাদের আমলের মধ্যে প্রতিফলন আমরা ঘটাতে চেষ্টা না করি, তাহলে বললো না রেজাল্ট হবে, একটা হচ্ছে উত্তীর্ণ হওয়া, আমি কি 33 পে উত্তীর্ণ হলাম, না 99 পে উত্তীর্ণ হলাম, না 100 এর মধ্যে 100 নিয়ে আমি উত্তীর্ণ হলাম। তো আল্লাহ তাআলার দরবারে আমাদের সবসময় এটা প্রার্থনা করা উচিত যে আল্লাহ আমরা আমাদের আমল, দেখেন আমল করতে হবে এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এটা নয় যে আমি আমল করলে আমি কামিয়াব হয়ে যাব, এমনটা নয়। আমল করতে হবে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমল করতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আসলে চেষ্টা অব্যাহত রাখা আর বাকিটা আল্লাহ তাআলার দয়ার উপর ভরসা রাখতে হবে। আল্লাহ দয়া করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। দয়ার আশা নিয়ে যখন আমরা চলব যে তখন আমাদের এই যে আমলের প্রতি অহংকার সৃষ্টি হবে না, আমলটা বরবাদ হবে না, সেটা লৌকিকতা আসবে না যে আমি তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো আমাদের কর্মফলন এমন কটা এমন করা উচিত যাতে কাল বিচারের দিবসে যে আমরা যেমন বলে না দুনিয়াতে যেমন টাকা ছাড়া চলা যায় না, আখিরাতের মধ্যে কিন্তু নেকি ছাড়া চলা যায় না। তো এই যে নেকি এই যে আমল সেটা যাতে পরিপূর্ণ পিওর হয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মকবুল হওয়ার জন্য কোনো একটা বাহানা কাজে চলে আসে, যে হিসাব কিতাব না, আল্লাহ আমি আমার কাজ আল্লাহ তুমি আমাকে হুকুম করেছো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দিক নির্দেশনা দিয়েছে, আমি দুনিয়াতে জাস্ট আমি পালন করার চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ তুমি তুমি যদি ন্যায় বিচার করো তাহলে আমি তো বরবাদ হয়ে যাব। কীরকম বরবাদ? ন্যায় বিচার যদি করো আমি তো আমার তো এমন আমল আমার কর্মকাণ্ড এমন হয়েছে যে কর্মকাণ্ডের কারণে তো দুজক তো আশা করে আছে, এতে দুজকের আগুনে জ্বলাবে, কারণ আমার আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে হবে। আল্লাহ আমি আমার আমল দ্বারা নয়, হে আল্লাহ তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশে হে আল্লাহ তুমি আমাকে দয়া করো, তোমার দয়ার মাধ্যমে আমি জানাই। এই যে দয়ার পাওয়ার আশায় কিন্তু আমল ছেড়ে দেওয়া নয়, বরঞ্চ দয়া পাওয়ার আশায় আমলকে মজবুত করা,
মজবুত করা, আমলকে বাড়িয়ে দেওয়া। রাইট রাইট।
আমি কেন বলছি বিচারের দিন কিন্তু অনেক ভয়াবহ দিন, এই দিবস আমরা চোখে দেখি নাই কিন্তু একটু ফিল করি যে দুনিয়ার পরীক্ষাটার কথা মনোহরভাবে বলছে। তো অন্তত পক্ষে আমরা চেষ্টা অব্যাহত রাখি নেকি আর ধারাবাহিকতা। তো দাওয়াত ইসলামী বর্তমানে এই জিনিসটা আমাদেরকে মন মানসিকতা দিচ্ছে যে আমরা নেকির ধারাবাহিকতা বজায় রাখি।
যখন কোনো ব্যক্তিকে কিয়ামতের ময়দানে অর্থাৎ বিচার দিবসে ডাকা হবে বা যার সিরিয়াল আসবে যে বিচার দিবসে উপস্থিত হবে, তার শুনানি শুরু হবে, তার রায় শুরু হবে, ওই মুহূর্তটা ওই ব্যক্তির অবস্থাটা কেমন হবে সে নিজেই জানে না। আমাকে কোন দিকে পাঠানো হবে? জান্নাতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে, জাহান্নামের ফেরেশতারা দাঁড়িয়ে আছে, হুকুম যা হবে তারা তাই পালন করবে। টেনে টেনে নিয়ে যাওয়া হবে, আবার হিসরাতে হিসরাতে নিয়ে যাওয়া হবে, আবার স্বাগত জানাতে জানাতে নিয়ে যাওয়া হবে। আপনার আমার ভাগ্যে কোনটা আছে? কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেছেন ওই কঠিন দিনে আল্লাহ তাবারক তাআলা কিছু সংখ্যক মানুষের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হবে কিছু মানুষ। আর তারা কারা? কোরআনে পাকের মধ্যে এসেছে আল্লাহ তাবারক তাআলা মুমিন বান্দাদের সাথে সে কঠিন মুসিবতের দিন পেরেশানির দিনে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার দিদার দ্বারা ধন্য করবেন মুমিনদেরকে। আর মুমিনরা যদি আল্লাহ তাআলার দিদার পায় তো অবশ্যই তারা জান্নাতে যাবে, জান্নাতি হবে তারা, জান্নাতে যাবে মুমিন ব্যক্তিরা। আর কিছু মানুষের দিকে আল্লাহ তাবারক তাআলা মুখ তুলে তাকাবেন না, অর্থাৎ তাদের দিকে আল্লাহ তাআলা ফিরবেন না, তাকাবেনই না তাদের দিকে, এমন ধরনের কিছু লোকের কথা কোরআনে পাকের মধ্যে এসেছে। আর ওরা কারা? যাদের ব্যাপারে এসেছে যারা মদ পান করে, মা বাবার অবৈধ সন্তান রয়েছে, এতিমের হক নষ্ট করেছে, এই সকল ব্যক্তিদের দিকে আল্লাহ তাবারক তাআলা ফিরেও তাকাবেন না। তো বিচার দিবস যখন শুরু হবে বা বিচার যখন একজন মানুষের শুরু হবে তখন তাকে বলা হবে মনোয়ার ভাই যে আমলনামা পাঠ করো, এখন যা করেছো পৃথিবীতে আমলনামা পাঠ করো। গুণাগার ব্যক্তি যারা হবে তারা তো মুখ বুঝে দাঁড়িয়ে থাকবে, পাঠ করতে চাইবে না। কি পাঠ করবে? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা ভালো কর্ম তার আমলনামার মধ্যে নেই, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত একটা ভালো কর্ম তার আমলনামার মধ্যে নেই, না একবার সুবহানাল্লাহ জিকির আছে, না একক্ত নামাজ আছে, না কোরআনে পাকের তেলাওয়াত আছে, কিছু নেই। সে কি হিসাবটা দিবে? সে চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে। তখন মাদানী চ্যানেলের একটা অনুষ্ঠান দর্শক শ্রোতা দেখেছে অঙ্গসমূহ কথা বলবে, যখন পাঠ করতে চাইবে না মনোয়ার ভাই, পাঠ করতে চাইবে না, কি পাঠ করব, যা বলবো যা দেখতেছি সবই তো আমার ভুল, সবই আমার অপরাধ, সবই আমার দোষ, আর এটা পাঠ কেমনে করি আমার এত মানুষের সামনে, তখন তার অঙ্গসমূহ কথা বলা শুরু করবে
জবান দিয়ে। তখন আল্লাহ তাআলা জবানকে বন্ধ করে দিবেন,
বন্ধ করে
অঙ্গপ্রত্যঙ্গ তখন তার সত্যতার সাক্ষী দিবে।
রাইট রাইট।
হাসরের বিষয়টা আসলে সময় খুবই অল্প, এখানে অনেক দিক আছে। একটা দিক যদি ই করে যে আল্লাহ তাআলা সেখানে সকল প্রকার রহস্য উন্মোচিত করে দিবেন হাসরের ময়দানের মধ্যে। একটা বিষয়ে বলবো, হাসরের ময়দানে বর্ণনা তো মোটামুটি আমরা শুনলাম, তো মানুষ এই হাসরের ময়দানটাকে কিভাবে নেবে? আপনারা বলছেন যে ডান হাতে আমলনামা দিবে, পড়বে, নেককাররা গুনাগাররা বাম হাতে দেয়া হবে, তো পড়ে নেবে, ঠিক আছে পড়ে নেব এখন যেমন কিতাব পড়ি। কিন্তু এই জিনিসটাকে ফিল করা কিভাবে, মানে এই জিনিসটা কতটুকু আমাকে সিরিয়াস নিতে হবে, এখন যদি সিরিয়াস কতটুকু নিলে আমি পরবর্তীতে কামিয়াব হব। বড়বীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি কি করলেন, কাবা শরীফের গিলাব ধরে অঝরে কান্না শুরু করলেন। তো যারাই ছিল জিয়ারতকারী কাবা শরীফের আশেপাশে, তারা চিন্তা করলো এই ব্যক্তিটা কে, এমন কান্নাকাটি করছে, কেন করছে, এবং হাসরের ময়দানে তাকে অন্ধ করে উঠানোর জন্য সে দোয়া করছে আল্লাহর কাছে। তো যখন তার কাছে এসে জিজ্ঞাসা করা হলো, যে তখন জানতে পারলো যে তিনি হলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। তো আরিফ বিল্লাহ, যিনি জন্মগত ভাবে ওলি, যাকে বেলায়েতের সম্রাট বলা হয়েছে, যার বেলায়েতের সার্টিফিকেট ছাড়া আমরা ওলি হতে পারবো না, যিনি আউলাদের রসুল, যিনি এত মর্তবা মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও কি দোয়া করছে, আল্লাহ হাশরের ময়দানে নবীরা থাকবে, শহীদরা থাকবে, রাসূলরা থাকবে, এই সময়ের মধ্যে সাহাবায়ে কেরাম থাকবে, সেই সময়ের মধ্যে ইমাম হাসান থাকবে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদায় থাকবে, আমি কিভাবে আমার এই আমলনামায় পড়ে শোনাবো, আল্লাহ আমার চোখ যদি খারাপ আমল হয় তাহলে অন্ধ হয়ে উঠে। তো এই যে লজ্জা, এই যে মানে অপমান, এই যে কষ্ট, এটা তো যারা নেককার তারে উপলব্ধি করতে পারে। তো এই জন্য যে বিষয়টা আমাদেরকে এভাবে কি করতে হবে, এই বিষয়গুলি পর্যালোচনা করে, আলোচনা করে নিজের মধ্যে মজবুতি আনতে হবে এবং পদক্ষেপ নিতে হবে, যে সেখানকার প্রস্তুতির জন্য এখনই কিন্তু আমার সময়। হাশরের ময়দানে আরো কিছু বর্ণনা দিব, যে হাশরের ময়দানের মধ্যে যে মানুষ আল্লাহ তাআলা মাখলুক যারা থাকবে তাদেরকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখবে, ফেরেশতার সংখ্যা কেমন হবে, এই যে মাখলুক আছে তার থেকে 10 গুণ বেশি।
জি,
যখন বেষ্টনী দিবে তারপরে প্রথম আসমান থেকে ফেরেশতারা আসবে, দ্বিতীয় আসমান থেকে আসবে, দ্বিতীয় আসমান থেকে আবার 20 গুণ আসবে, তৃতীয় আসমান থেকে 30 গুণ আসবে, চতুর্থ আসমান থেকে আপনার 40 গুণ আসবে, পঞ্চম আসমান থেকে 50 গুণ আসবে, ষষ্ঠ আসমান থেকে 60 গুণ আসবে, সপ্তম আসমান থেকে 70 গুণ ফেরেশতা আসবে। এভাবে সকল মাখলুকাতে বেষ্টনী দিয়ে কোণঠাসা করে ফেলবে, কেউ কোথাও যাওয়ার সুযোগ নেই, কারো কোথাও অন্য কোনো চিন্তা করার সুযোগ নেই। এভাবে যখন বেষ্টনী দেবে তারপরে পর্যায়ক্রমে আপনার বিচার কাজ শুরু হবে। বিচার কাজের শুরুর যে ইতিহাসটা, উলামায়ে কেরাম এত সুন্দর সুন্দর পয়েন্ট বের করেছেন যে আল্লাহ চাইলে তো বিচার করে যাও, তুমি জান্নাতে তুমি জাহান্নামে যেতে পারো। আজকে এক শ্রেণীর মানুষ যারা নবীদেরকে মানে না, রাসূলদেরকে মানে না, নেকির দাওয়াত দিতে দিতে কারো 950 বছর, কারো 1100 বছর, কারো 1200 বছর, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র জাহিরি হায়াত মোবারক এবং নবুয়াতের যে তিনি দায়িত্ব পালন করেছেন, জাহিরিভাবে এখানে কম ছিল সময়, কিন্তু বাকি সবার বয়স 1000 বছর, এরকম অনেক বেশি বয়স পেয়েছেন, নেকির দাওয়াত দিতে দিতে হয়রান হয়ে গেছেন, আল্লাহ তাআলা সঠিক হক আদায় করেছেন হুকুমের, কিন্তু এই মানুষ হেদায়েতের পথে আসেনি। হাশরের ময়দানে যখন এই যে তাদের সেন্সের মধ্যে এই জিনিসটা কিন্তু কাজ করা দেবে, নবীদের কাছে যাই, তখন তারা তো সবকিছু বুঝতে পারবে। নাইম ভাই বলো যে তারা আফসোসে হাত কামড়াবে, তো সেই সময়ের মধ্যে আল্লাহ তাআলা তাদের বিবেকের মধ্যে এই জিনিসটা রেখে দিয়েছেন, যাও আমার নবীদের কাছে যাও।
আল্লাহ,
তো এইভাবে যদি প্রথম নবীর কাছে গেলেই এটা সমাধান পেয়ে দিত যে আখির নবী অনুমতিপ্রাপ্ত, তাহলে তো আর কোনো রহস্য হতো না। প্রত্যেকজন নবীর কি মানে গুরুত্ব, প্রত্যেকজন নবী যে আল্লাহ তাআলা কত প্রিয়, এবং দুনিয়াতে তার কাছে যাও নাই, তার কথাকে ফিরিয়ে নিয়েছ, তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছ, আজকে হাশরের ময়দানে তাদের মুখাপেক্ষে তোমাদেরকে করে দিতে
হবে,
প্রত্যেকের দ্বারে দ্বারে ঘোরো। তারপরে দেখো যে প্রত্যেকে যেই আমার বন্ধুর রিসালাদের সাক্ষ্য দিয়েছে এবং বলছে আমি সাহায্য করব আলমে আরওয়াহ এর মধ্যে, তো সেই নবীকে তোমরা বলছ তার উসিলা দরকার নাই, তার সুপারিশ দরকার নাই, আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চলে যাব, সকল মানুষকে আমার নবীর কদমের মধ্যে হুমরে ফালাবে।
এটা কিন্তু আবার কোরআনুল কারীমের মধ্যে আসছে।
জি, আমি যে কথা বলি, হ্যাঁ
বলে সাল্লাম, এর শাফাত ছাড়া তো ওই দিবসটা কিন্তু
শুরুই হবে না,
শুরুই হবে না।
জি,
এমন যে কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক,
আমিন।
সূরা সাবা এর 23 নং আয়াতে যে আল্লাহর নিকট অনুমতি প্রাপ্ত ব্যক্তি ছাড়া কারো সুপারিশ উপকার আসবে না,
আসবে না।
আচ্ছা, এর মধ্যে কে আছে? তো আসছে সবচেয়ে বড় সুপারিশকারী হচ্ছে নবী পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতে কুবরার অধিকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রথম। জি জি আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ক্রমে 50,000 বছর পর বিচার কার্যক্রম শুরু হবে। একদিন দুদিন নয়, 50,000 বছর পর, তাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ক্রমে। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ক্রমে আল্লাহ তাআলা যাদেরকে দয়া করবে তারাই কিন্তু আবার কি করবে, অন্যান্য যারা রয়েছে তাদের পক্ষে সুপারিশ করবে। হযরত সাইয়্যিদ আবু সাঈদ কুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যাখ্যা চেয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার কুদরতে হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, ওই দীর্ঘ সময়টি মুমিনের কাছে এক ওয়াক্ত ফরজের নামাজের সময়ের চেয়েও কম মনে হবে। আল্লাহু আকবর। এরপর কি, এরপর বলা হচ্ছে আল্লাহু আকবর, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি ভাবে বিভক্ত করেছেন যেটা সুপারিশ করবে। এমন নয় সবাইকে জাহান্নাম থেকে মুক্তির জন্য, এখানে আবার বাক বাক করা আছে, পাঁচ প্রকারের বাক করছে। এখানে শাফাত কুবরা, শাফাত যে করবে এটা কিন্তু আবার বিভক্ত আছে, কোন প্রকারের লোককে কি রকম শাফাত করবে,
কার জন্য কেমন শাফাত রয়েছে।
তো বলা হচ্ছে এটা কেমন শাফাত কুবরা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ প্রকারের সুপারিশ করবেন। বিচার অনুষ্ঠানের জন্য সুপারিশ, যে মাবুদ আল্লাহ বিচার শুরু করুন আল্লাহর দরবারে। এই যে বললাম না, ফার্স্টে বললাম যে বিচারের জন্য তো সবাই আল্লাহ যেটা হবে ফয়সালা একটা করে দাও, বলে না অনেক সময় মানুষ বিরক্ত হয়ে যায় যে কি হবে হোক একটা তাড়াতাড়ি তো ফয়সালা করে দেন।
তার কারণ হচ্ছে বিচারটা তো এমন কঠোর হবে,
কঠোর হবে,
দাঁড়িয়ে থাকতে চাইবে না মানুষ, দাঁড়িয়ে থাকতে পারবে না।
বলা হচ্ছে বিচার শুরু করার জন্য ফার্স্টে কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুপারিশ, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগতেছে কিনা, লাগতেছে অবশ্যই লাগবে। এর বলা হচ্ছে নাম্বার দুই, 490 কোটি লোককে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করানোর জন্য সুপারিশ।
আল্লাহ,
490 কোটি মানুষকে বিনা হিসেবে,
আল্লাহ এর মধ্যে যেন আমাদের
তালিকা, আল্লাহ পাক ওই 490 কোটির মধ্যে আল্লাহ আমাদেরকে নসিব করুন,
আমিন আমিন আমিন।
এরপর তিন নম্বর হচ্ছে জান্নাতে উচ্চ মর্তবা, উচ্চ মকাম, উচ্চ স্থান পাওয়ার জন্য সুপারিশ।
সুবহানাল্লাহ, সুবহান
আল্লাহ, আমার এই উম্মতকে জান্নাতের মধ্যে উচ্চ স্থান নসিব করো।
সুবহানাল্লাহ।
তাহলে একটা হচ্ছে বিচার শুরু করার জন্য, একটা হচ্ছে 490 কোটি
বিনা হিসেবে,
আর একটা হচ্ছে বিনা হিসেবে ফেলো, জান্নাত তো পাবো, জান্নাতের মধ্যে উচ্চ উচ্চ স্থান পাওয়ার জন্য।
সুবহানাল্লাহ।
এরপর আল্লাহু আকবার, এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য যে কি রকম সুপারিশ, আর দুইটা স্টেপগুলো কিন্তু অন্যরকম। যেমন জাহান্নামীদের তালিকা থেকে কিছু তালিকা বের করে তাদেরকে মুক্তি দানের জন্য সুপারিশ
করা, আল্লাহ আল্লাহ, জাহান্নামী হয়ে গেছে তাদের তাদের
তালিকা, ওইখান থেকে আবার আল্লাহ
আল্লাহ
বের করে কিভাবে জাহান্নামীর তালিকা থেকে কিভাবে জান্নাতের তালিকায় আনবে। এরপর একটা হচ্ছে লাস্ট, জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশের জন্য সুপারিশ। অর্থাৎ একটা হচ্ছে জাহান্নামীদের তালিকা, তালিকা লিপিবদ্ধ হয়েছে, তালিকা থেকে কেটে তাকে জান্নাতের তালিকার মধ্যে আনা, জাহান্নামে প্রবেশ করেছে
তাদেরকে
ওইখান থেকে বের করে
আল্লাহ আল্লাহ
জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। ওটাই হচ্ছে বিচারের দিন। আর ওই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আসমাত পুরা
দেখিনি হশর মে ইজ্জত রসূলুল্লাহ কি جو ملا ان سے ملا لا رب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی
আসলে এগুলার বর্ণনা যখনই করি না, আসলে মানুষের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলে আসে, যে আমরা যখন কোনো পেরাশানির মধ্যে পড়ি, ডাক্তারের কাছে ছুটাছুটি করি, আল্লাহ তুমি আমাকে এই পেরাশানি থেকে বাঁচাও, বাচ্চার অসুখ, মায়ের অসুখ, বাবার অসুখ, স্ত্রীর অসুখ, যখন কেউ কর্য মধ্যে উপনীত হয়, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমার সম্মান রক্ষা করো আল্লাহ। এই যে কঠিন ভয়ে বহ মুহূর্তে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাহান্নামের তালিকা, তো ওটাও শেষ স্টেপটা আমি নিলাম, যে জাহান্নামের মধ্যে চলে গেছে, ওই জাহান্নাম থেকে বের করে
আল্লাহ
আবার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দাঁড় হয়ে যাবে, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে কেমন ধারণ করা,
কেমন থাকা দরকার
একজন আশিক রসুলের। তো আমি মাদানী চ্যানেলের দর্শকদেরকে অনুরোধ করব, আলা হযরত ইমাম আহলে সুন্নাত, ইমাম ইশকে মুহাব্বত, ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি, তাম সুন্নিয়াত আশিকানা রসুলের হৃদয়ের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, নবীর মহাব্বত কেমন দরকার। তো আলহামদুলিল্লাহ আমরা উরুসা আলা হযরত জাকজমকের সাথে উদযাপন করব
ইনশাআল্লাহ।
যে আল্লাহর ওলিগণ আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত শিখিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করব, সাথে সাথে এরপরে পরে রবিউল আউয়াল শরীফ
ইনশাআল্লাহ।
তো বিচার দিবসের আসলে কি বিচার, আমরা আমরা তো এত উপযুক্ত না যে পরীক্ষার মধ্যে কামিয়াব হওয়ার উপযুক্ত আমরা না, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবো, আল্লাহ আমাদের এত কিছু নেই, আমাদের এত আমল নেই, আল্লাহ তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করেছি, নবীর মিলাদ করেছি, নবীর জুলুসে মিলাদ করেছি, আল্লাহ তুমি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুমি আমাদেরকে
বিচার ছাড়াই
বিনা হিসেবে তুমি আমাদেরকে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পিছে আমাদেরকে জান্নাত।
আমিন আমিন আমিন।
আমি মাদানী চ্যানেল দর্শককে অনুরোধ করব আমরা নবীর মিলাদের উদযাপনের জন্য, কারণ আমরা যে চাঁদ দেখলে উদযাপন করার জন্য প্রস্তুতি নিয়ে পাবো না, বরঞ্চ আজকে আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে যে ইনশাআল্লাহ আমরা নবীর ঈদে মিলাদুন্নবীতে আমরা নবীর পতাকা উড়াবো, আমরা ইনশাআল্লাহ নতুন পোশাক উদযাপন করবো, নবীর এত জুলুস মিলাদ করে নবীর মহাব্বত এত বেশি হোক যাতে দুশ্মন বেজার হয়ে যায়, শয়তান বেজার হয়ে
যায়, প্রস্তুতি নিতে থাকে।
আর
আল্লাহ পাক তো এই নবীর এই উসিলায় পুরো কায়নাতে সাজিয়েছেন।
আমিরুল সুন্নাহ তো উৎসাহ প্রদান করেন যে 25 সফর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার উরুস মুবারক, আর এই উরুস মুবারক উপলক্ষে যদি আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের বাড়ি লাইটিং করি, সাজাই, মাদানী পতাকা লাগাই, এটা যেন 12ই রবিউল আউয়াল পর্যন্ত রাখি, 25 সফরে আমরা সাজাব, আর এটা একবারে রবিউল আউয়াল বা রবিউল আউয়াল পর্যন্ত রাখবো, একই সাজানোতে দুইটা আনন্দ আমাদের চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। উরুসে আলা হযরত দ্বিতীয়ত রবিউল আউয়াল। আমরা দর্শকের কয়েকটা কল নিই মনে হয়, শেষ মুহূর্তে কল নেওয়া দরকার। জি দর্শকের কল শুনিয়ে দিন। সব চ্যানেল তো বন্ধই করতে হবে আপনাকে, মাদানী চ্যানেল দেখতে হবে, মন দিয়ে দেখতে হবে, এবং অন্য চ্যানেল তো দেখবেন না আপনি ইনশাআল্লাহ। দোয়া করি আপনার জন্য আপনি ভালো থাকেন, আর মাদানী চ্যানেল দেখার জন্য অন্যদেরকেও দাওয়াত দেন। পরবর্তী কল। আল্লাহ তালা বরকত দান করুক, ঘুম থেকে উঠে রহমতপূর্ণ প্রভাতে অংশগ্রহণ করেছেন আর কলও করেছেন, আল্লাহ দয়া করুক। পরবর্তী কল।
আমি আকরা সাত করাতে বলছি বান্দরা, আমার নাম ফেরদৌস মিয়া। হুজুর আপনারা মাদানী চ্যানেলটা অত্যন্ত ভালো লাগে, যে অনুষ্ঠান গুলো করতেছেন আমার দ্বারা অনেক অনেক ভালো লাগে, আমি দেখি ডেইলি চ্যানেলটা, আপনাকে ধন্যবাদ।
মাশাআল্লাহ। জি পরবর্তী কল।
আমার নাম লাইনা চাই, আমি একটি নাচ শুনতে চাই আমার কোন থেকে প্রিয় মদিনা দূরে একা যাব কেমন করে।
মাশাআল্লাহ। শাহাদাত ভাই এক পংক্তি করে শুনাই দেন নাতে রসুল, কিছু অনুরোধ ছিল শুরুর কলেও আবার এখনো, এক পংক্তি এক পংক্তি শুনাই দিলে হয়ে যাবে, এরপরে আমরা শেষ কিছু আলোচনা করি। জি
কর লাগিয়া কান্দরে মনে, কর লাগিয়া বন্দ, কর লাগিয়া কান্দরে মনে, কর লাগিয়া বন্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনার সে তো মদিনা, মদিনা যে জন হবে আপনার সে তো মদিনা, এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আছেন সদায় আপন সদায়।
দাস এমন আপন তিনি যার এমন আপন তিনি যার নাই কোনো তুলনা যেজন হবে আপনার সেই তো মদিনা মদিনা যেজন হবে আপনার সেই তো মদিনা প্রিয় মদিনা দূরে যাব কেমন করে তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ দিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনে ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলা সবাই ছেড়ে চলে গেল কেউ নিল না আমায় তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে কথা বলতেছিলেন মনোয়ার ভাই বিচার দিবস নিয়ে,
আমি পরিশেষে কিছু কথা বলবো দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের প্রত্যেকের স্মরণ রাখা উচিত যে বিচার দিবসের মধ্যে দুইটা ধারা। এক শ্রেণীর মানুষ এর মধ্যে কোনো উপলব্ধি হবে না যে আসলে বিচারটা কত কষ্ট ভয়াবহ, যেটা আমার নাইম ভাই বললো কতটুকু ফরজ না আমাদের সমতুল্য সময় তার মনে হবে, আর কারো 50,000 বছর এর উপলব্ধি। তো এখন দুইটা বিষয় বলে কোথায় 50,000 বছর আর কোথায় সামান্য সময়। তো এখন আমরা আমাদের কর্মটাকে কেমন করলে আমরা সেই দিকে চলবো, মানে কোনটার মধ্যে আমরা যেতে পারবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করেই কিন্তু আসলে বিচার দিবসের সহজতা আমরা নিতে পারি। হাশরের ময়দানের মধ্যে এক শ্রেণী মানুষ কি করতে থাকবে, সুমিষ্ট পানি পান করতে থাকবে, দস্তরখানার মধ্যে খাবার খেতে থাকবে, তারা খোশ আলাপের মধ্যে মশগুল থাকবে, তাদের ওই ধরনের কোনো প্যারেশানি হবে না। তো এর মধ্যে কিছু ছোট ছোট নাবালিক বাচ্চা তারা তাদের পিতামাতাদেরকে পানি পান করাবে, তো এই যে মুহূর্তগুলি হবে, তো কোথায় সূর্য অতি নিকটে, কোথায় এই মুহূর্তগুলো আল্লাহ তাআলা ভালো জানে এটা রহস্যটা কি। তো আমরা আমাদেরকে কোথায় রাখবো? আজকে আমরা তো বিচার দিবসের অনেক কথা শুনলাম, কিন্তু এখন পদক্ষেপ নেব কোন টার্গেট করে কিভাবে। তো এটার জন্য বর্ণিত আছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা এর মহাব্বতটাকে এমন ভাবে রাখতে হবে যে হাসানের ময়দানে আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ তাআলা সকল প্রকার অফার দিয়ে দিবেন। বুখারী শরীফের মধ্যে আছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় অবনত হবেন তখন আল্লাহ পাক ওই সময় নবীজির মাথা উত্তোলন করার জন্য 3টি ওয়াদা করবেন। সুবহানাল্লাহ, কি ওয়াদা! এটা আমাদের জন্য মুখস্থ রাখা আর আমল করা, যে আপনি যা বলবেন আমি তা শুনবো।
সুবহানাল্লাহ।
2 নম্বর, যা চাইবেন তা দিব।
আল্লাহ।
3 নম্বর, যার জন্য সুপারিশ করবেন তা কবুল
করা হবে।
বুখারী শরীফের মধ্যে এটা বর্ণিত আছে। তো এখন চিন্তা করেন যে এর মধ্যে তো সবই নবীকে ইখতিয়ার দেওয়া হলো, তো সেই নবীকে যদি আমরা ভালো না বাসি, নবীজিরকে সুন্নতের তরিকা না চলে তা কেমন হবে। আচ্ছা, আরেকটা বিষয়, এখন কোন কোন ক্যাটাগরি আমল করলে আমরা ওখানে বেশি নিরাপদ থাকতে পারবো? তো ওখানে সবচেয়ে বেশি নিরাপত্তার মধ্যে থাকবে ওই ব্যক্তি যে আরশের ছায়া নিচে থাকবে।
সুবহানাল্লাহ।
তো এই আরশের ছায়া নিচে কারা থাকবে এগুলো হাদিসে পাকের মধ্যে
বর্ণিত রয়েছে। তো এটা বলে দেই যাতে এই আরশের ছায়ার নিচে থাকার প্ল্যান করে জীবন করতে থাকবো, তাহলে সেই কষ্ট থেকে বেঁচে হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে থাকবো, আর আমার ইনশাল্লাহ বিনা হিসাবে জান্নাত নসিব হয়ে যাবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাশরের ভীষণ রৌদ্রতপ্ত দিবসে সাত শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে।
জি,
যেদিনে আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, তারা হলেন: এক, ন্যায়পরায়ণ শাসক; দুই, আল্লাহর ইবাদতে নিয়োজিত যুবক; তিন, মসজিদের সাথে মনের আকর্ষণ প্রাপ্ত ব্যক্তি। অনেকের মসজিদের মধ্যে মন লেগে থাকে, দেখা যায় এক ওয়াক্ত গেলে আরেক ওয়াক্ত বের হতে মনে চায় না, তো এই ধরনের ব্যক্তি। অতঃপর এমন দুই ব্যক্তি যারা পরস্পর বন্ধুত্ব করে আল্লাহ সন্তুষ্টির জন্য, মিলিত হয় আল্লাহর রেজামন্দির জন্য, এবং পৃথক হয়ে গেলে তাও হয় আল্লাহ সন্তুষ্টির জন্যই। তারপর এমন ব্যক্তি যাকে কেউ উচ্চ বংশীয় সুন্দরী রমণী আহ্বান করল, সে বলে আমি আল্লাহকে ভয় করি, এমন নিকৃষ্ট কাজ আমার দ্বারা সম্ভব নয়, এর ব্যাখ্যার মধ্যে এসেছে। অতঃপর এমন ব্যক্তি যে গোপনে দান করে, ডান হাতে দান করলে বাম হাত জানে না কি পরিমাণ দান করল। অতঃপর যে ব্যক্তি নিরালয় দু চোখের একাকিত্বে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর জিকির করে। এই হলো প্রায় সাত প্রকার ব্যক্তি
যারা আরশের ছায়ায় স্থান পাবে,
তো আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। এইভাবে যদি আমরা টার্গেট নিই, এই আমলগুলি যাতে আমাদের থেকে না ছোটে, এই আমলগুলি করি, তাহলে ইনশাআল্লাহ বিচার দিবসে কার্যক্রম
সহজেই আমরা পার পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, কেয়ামত কাদের জন্য, কেয়ামত কোথায় সংগঠিত হবে, কোন শহরে কোন দেশে, এবং কেয়ামতের ময়দানের হিসাব আলাদা আলাদা, দল আলাদা আলাদা, এবং কেয়ামতের বিভিন্ন নাম নিয়ে এক এক নামের এক এক ধরনের অর্থ, এক এক ধরনের কাজ, এই সকল বিষয় জানার জন্য মাদানী চ্যানেলের একটি ধারাবাহিক অনুষ্ঠান রয়েছে, কেয়ামতের শতনাম। এই অনুষ্ঠানটি দেখবেন ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে বিস্তারিত কেয়ামত কাদের জন্য, কাদের জন্য কেয়ামত সংগঠিত হবে, কাদের জন্য এটা, এ বিষয়ে জানতে পারবো, এবং ভিন্ন ভিন্ন নাম কেন রাখা হয়েছে তাও জানতে পারবো, কেয়ামত কোথায় সংগঠিত হবে তাও জানতে পারবো, আরও কিছু বিষয়ের মধ্যে আসবে। আপনারা যদি অনুষ্ঠান দেখেন কেয়ামতের শতনাম, তো অনেক জ্ঞান অর্জন হবে এবং অনেক কিছু জানতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কেয়ামতের সেই কঠিন সময় থেকে বা কঠিন পরীক্ষা থেকে আমাদেরকে আল্লাহ বাঁচার তৌফিক দিক, আমরা যদি দুনিয়াতে ভালো আমল করতে পারি আর কেয়ামতের ময়দানে যেন আমরা নাজাত পেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
یت پیلا کو سلام ڈال دی قلبوں میں عظمت مصطفیٰ ڈال دی قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت پہ لاکھوں سلام سیدی اعلی حضرت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بزم ہدایت پہ لاکھوں سلام۔
الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ۔ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।